ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলে আছি। নতুন একটা এপিসোড শুরু করতে যাচ্ছি এই মুহূর্তে। আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা শুনবেন আজকের এপিসোডের যে শিরোনাম সেটি হচ্ছে আন্দামানের ভূতরে বৃত্ত। এবং বুঝতেই পারছেন এটি দেশের বাইরের একটি ঘটনার আবহ নিয়ে এপিসোড। এবং আমরা মঙ্গলবারে অনেককেই পাই আপনাদের। আমরা বিশ্বাস করি যে আপনারা যারা শুনছেন বা যারা আজকে যুক্ত হবেন তারা আজকে পুরো এপিসোডটি শুনবেন এবং এনজয় করবেন অনেক বেশি। আপনাদেরকে ছোট্ট করে একটু জানিয়ে রাখি, আমাদের একটা ওয়েবসাইট আমরা খুব রিসেন্টলি লঞ্চ করেছি, যেটা হচ্ছে www.bhoot.com.bd। আপনি চাইলে সেই ওয়েবসাইটটি দেখে আসতে পারেন, সেখানে অনেক কন্টেন্ট আছে। সেই কন্টেন্টগুলো আশা করছি আপনাকে আনন্দ দেবে। আপনি একটু এক্সপ্লোর করে দেখতে পারেন, যদি ভালো লাগে তাহলে থাকবেন, যদি ভালো না লাগে তাহলে থাকবেন না। এবং আমরা সেইখানে অন্য ভুবন লঞ্চ করেছি, এটা একেবারেই শুরুর দিকে। আস্তে আস্তে আমরা হয়তো সামনের দিকে এগিয়ে যাব এবং আপনাদের যদি সাপোর্ট পাই তাহলে ডেফিনেটলি আমরা খুব ভালো একটা জায়গায় পৌঁছাতে পারবো বলে আশা করি। যাই হোক, আজকে কথা না বাড়িয়ে এখন সরাসরি ঘটনায় চলে যেতে চাই। আমার কাছে আজকে যে স্টোরিগুলো আছে সেই স্টোরিগুলো আশা করব আপনারা মন দিয়ে শুনবেন। এবং যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে ফেলবেন এবং অবশ্যই বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। কথা না বাড়িয়ে আমরা চলে যাব আমাদের ঘটনায়। তবে তার আগে যেহেতু অনেকেই আসলে যুক্ত হয়েছেন এবং অনেকে কমেন্ট করছেন, কিছু কমেন্ট আমি পড়ে ফেলতে চাই। আমি দেখতে পাচ্ছি যে জিল্লুর, তিনি হচ্ছে আর্জেন্টিনার অনেকগুলো পতাকা এখানে দিয়েছেন। ওয়ার্ল্ড কাপ আসছে এবং ওয়ার্ল্ড কাপ নিয়ে সবারই অনেক বেশি রকমের উত্তেজনা এবং সেই জন্য কেউ আর্জেন্টিনা দিবেন, কেউ ব্রাজিল দিবেন। এবং এই দুটো দল নিয়ে তো সবসময়ই কথা হয়, আমি বিশ্বাস করি যে এবারও হবে। যাই হোক, আমি দেখতে পাচ্ছি সিং চৌধুরী আমাদের সাথে যুক্ত হয়েছেন, আমাদের সাথে আছেন। দেখতে পাচ্ছি নাইন বাংলাদেশ থেকে, বাহ চমৎকার লাগলো, একেবারে বাংলাদেশ থেকে, মানে কোন জায়গার নাম না বলে পুরো দেশের নামটাই বলে দেয়া, এটা ভালো। ময়মনসিংহ থেকে হেদায়েত আমাদেরকে কমেন্ট করেছেন। এছাড়াও আমাদের সঙ্গে আছেন মালয়েশিয়া থেকে মিজান, আমাদের সঙ্গে আছেন বায়জিত ফরিদপুর থেকে, এছাড়াও তুবা আছেন আমাদের সঙ্গে, লাকি সৌদি আরব থেকে আছেন আমাদের সঙ্গে, বেলকুচি থেকে বাঁধন আছেন, রাজবাড়ি থেকে সিয়াম আছেন, এছাড়াও আমাদের সঙ্গে আছেন মামুন কুয়েত থেকে, আর সেই সাথে ঢাকা থেকে হৃদয় আমাদেরকে শুনছেন সৈয়দপুর থেকে, কে নাম লেখেননি, কেমন আছেন, আমি ইমন কুয়েত থেকে বলছি। সাইদুর আছেন কাতার থেকে, নরসিংদী থেকে আছেন বাইজিদ, আমাদের সঙ্গে আছেন কুষ্টিয়া থেকে বামন আছেন, ব্রাহ্মণবাড়িয়া থেকে কে আছেন নামটা লেখেননি, রংপুর থেকে আছেন রাব্বি, কুষ্টিয়া থেকে নাম লেখেননি, আমি রাজন মালয়েশিয়া থেকে বলছি। থ্যাংক ইউ সো মাচ যারা আমাদেরকে কমেন্ট করছেন এবং লিখছেন আমাদেরকে প্রতিনিয়ত। যদি আজকে আমাদের এই এপিসোডটি ভালো লাগে তাহলে আশা করব আপনারা এই এপিসোডটি শেয়ার করবেন। এখনো ঈদের পুরোপুরি আমেজটা কিন্তু কাটেনি, অনেকেই হয়তো, আচ্ছা আমি বিশ্বাস করি যে অনেকেই হয়তো এখন বাড়ি থেকে আবারও কর্মক্ষেত্রে ফিরছেন, যদিও কর্মক্ষেত্রে ব্যস্ততা শুরু হয়ে গেছে অলরেডি। তারপরে যদি কেউ থেকে থাকেন রাস্তায় তাহলে আমি বিশ্বাস করবো যে অন্য অনেকের চাইতে আপনি হয়তো এই এপিসোডটি অনেক বেশি এনজয় করবেন। কথা না বাড়িয়ে আমরা সরাসরি, এই যে আমি বলছিলাম এবং সরাসরি চলে এসছে দেখতে পাচ্ছি ব্রাজিলের পতাকা। আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন আজকে রনি এবং তিনি যুক্ত হয়েছেন টরন্টো থেকে। আমরা রনির সাথে কথা বলবো এবং রনি টরন্টো থেকে আপনাদের কি ঘটনা শোনাবেন সেটাও আমরা শুনবো তার কাছ থেকে। আপাতত আমরা যে প্রথম যে ইমেলটি আছে সেই ইমেলটিতে যাব এবং সেই ইমেলটি পড়ার পরে আমরা ফিরে আসবো রনির কাছে এবং তারপরে আমরা আবারও ইমেইলে যাব। সেই পর্যন্ত আশা করব আপনারা আমাদের সঙ্গেই থাকবেন। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক।
আরেক নাম ভূত ডট কম উইথ রাসেল।
ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলে আছি। আজকে খুব ভালো লাগছে কারণ আমার পছন্দের একজন স্টোরি টেলারের ঘটনা আমি আপনাদের শোনাব। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। রাসেল দাদা এবং পুরো ভূত ডট কমকে জানাই নমস্কার এবং সালাম। আজকে নতুন আরেকটি ঘটনা নিয়ে এসেছি যা আমি কালেক্ট করেছি আমার এক কলিগের বন্ধুর কাছ থেকে। আমি একদিন ভূত ডট কম এর কথা আমার অফিসে বলায় আমার কলিগ দেব আমাকে বলে ওর একটা ফ্রেন্ড আছে যার কাছে একটা ঘটনা আছে। এটা শুনে আমি অফিস শেষ করে দেবকে নিয়ে ডিরেক্ট চলে যাই অরজিতের বাড়ি এবং অনেক রিকোয়েস্ট করার পর সে রাজি হয় ঘটনা শেয়ার করতে। ঘটনাটা কতটা ভয়ঙ্কর জানি না, তবে প্যারানর্মাল তো বটেই। যদি ঘটনাটা ভালো লাগে পড়ে শোনানোর অনুরোধ রইল। অরজিতের দাদুর থেকে শুনেছিল সেই ঘটনাটিও, যিনি ছিলেন একজন ফরেস্ট সার্ভে অফিসার। অনেক বছর আগে আন্দামানের একটা রেস্ট্রিক্টেড আইল্যান্ডে তার পোস্টিং হয়েছিল, কিন্তু অরজিত যখন আমাকে এই ঘটনাটা বলেছিল তখন আমি বুঝতে পেরেছিলাম যে এটা শুধু একটা ঘটনা না, এটা তাদের পরিবারের মধ্যে ঘটে যাওয়া বড় একটি অভিশাপ। কারণ তার দাদু নাকি মারা যাওয়ার আগে শুধু একবার এই কথা বলেছিলেন, আর তারপর থেকে তার ফ্যামিলিতেও কিছু কিছু অড জিনিস ঘটতে শুরু করে যাকে তারা কোনোদিন ফুললি এক্সপ্লেন করতে পারেননি। আইল্যান্ডটা ছিল আন্দামানের মেইন আইল্যান্ড থেকে অনেক দূরে, ছোট আর অলমোস্ট আনচার্টার্ড। গভর্নমেন্টের ম্যাপে থাকলেও প্র্যাকটিক্যালি রেস্ট্রিক্টেড ছিল, কারণ সেখানে থাকা ট্রাইবাল কমিউনিটি বাইরের লোকজনকে ইজিলি ট্রাস্ট করত না, আর তারা নিজেদের কিছু রিচুয়াল করত, কমপ্লিটলি গোপনে রেখেছিল সেগুলো। অরজিতের দাদুর নাম ছিল সামার সেন। কিন্তু ইন্টারেস্টিং জিনিস হল ওই আইল্যান্ডে যাওয়ার পর থেকেই কেউ আর তাঁকে ওই নামে ডাকত না, আর তার থেকেও ভয়ঙ্কর জিনিস হল রাত হলেই কেউ ওই নামে তাকে ডাকত যারা তার নাম জানার কথা না। প্রথম কিছুদিন সবকিছু নর্মাল ছিল, দিনের সার্ভের কাজ, জঙ্গলের ম্যাপ করা, সয়েল স্যাম্পল কালেক্ট করা, আর রাতে ক্যাম্পে ফিরে আসা। কিন্তু প্রথম থেকেই একটা জিনিস সামর বাবু নোটিস করেছিলেন যে রাত হলে পুরো জঙ্গলটা একদম চুপ হয়ে যায়, শুধু পাখি বা জানোয়ার না, পুরো জঙ্গল যেন একেবারে নিশ্চুপ। আর ওই চুপচাপের মধ্যে একটা চাপ ছিল যেটাকে শব্দ দিয়ে বোঝানো যায় না, যেন কোনো কিছু অপেক্ষা করছে। ট্রাইবালটা তাকে প্রথম দিন থেকেই ওয়ার্নিং দিয়েছিল রাত হলে জঙ্গলে যাওয়া যাবে না, আর যদি কোনো ডাক শোনে উত্তর দেওয়া যাবে না। সামরবাবু প্রথমে এটাকে একটা লোকাল সুপারস্টিশন ধরে নিয়েছিলেন, কিন্তু কিছুদিনের মধ্যে উনিও বুঝলেন যে শুধু ভয় দেখানোর জন্য এটা বলা হয়নি, এটা কোনো একটা রুল যেটা ভাঙলে কিছু একটা ভয়ঙ্কর ঘটবে। একদিন রাতে সামরবাবু প্রথমবার ওই ডাক শোনেন, রাত প্রায় দুইটা বাজে তখন। ঘুমের মধ্যে হঠাৎ একটা শব্দ, সামার। শব্দটা পেয়ে সাথে সাথে উনি চোখ খুলে লাফ দিয়ে উঠে বসেন, কারণ ওই নামটা শুধু তার পরিবারই জানত, আইল্যান্ডের কেউ জানত না। প্রথমে উনি ভাবলেন স্বপ্ন, কিন্তু আবার শব্দটা আসল, এবার আরো ক্লিয়ার। সামার, তুমি শুনছ? ভয়েসটা এমন যেন খুব চেনা, যেন কোনো পুরনো স্মৃতি থেকে প্রতিটি শব্দ নেয়া, যেন ছোটবেলার বোনের মতো যাকে উনি অনেক বছর আগে হারিয়েছিলেন। ওই মোমেন্টটার মধ্যে একটা ইচ্ছা জাগে তার উত্তর দেবার, কিন্তু ট্রাইবালদের ওয়ার্নিং এর কথা মনে পড়ে যায়, উনি চুপ থাকেন। পরের দিন উনি একজন ট্রাইবাল লোককে জিজ্ঞেস করেন রাতে কেউ নাম ধরে ডাকে কিনা। তখন লোকটা কিছুক্ষণ চুপ থাকে, তারপর বলে, ওরা তোমার সব নাম জানে, তোমার ভয় জানে, তোমার মনে যা আছে সব জানে, ওরা তোমার মুখ দিয়ে কথা বলতে চায়। এই কথাটা সামার বাবুকে ডিস্টার্ব করে, কিন্তু কিউরিয়াসিটি তার মধ্যে আরো বেড়ে যায়। তারপর থেকে প্রায় সব রাতে ওই ডাক আসতে থাকে, প্রথমে শুধু নাম, তারপর কথা, আমার কাছে এসো, আমি এখানে, তুমি আমাকে চিনেছ। ভয়েসটা প্রথমে দূর থেকে আসত, তারপর আস্তে আস্তে মনে হতো যেন তার টেন্টের বাইরে থেকে আসছে, আর কিছুদিনের মধ্যে যেন তার কানের কাছ থেকে আসলো আওয়াজটা, একদম পাশে। একদিন রাতে উনি ক্লিয়ার শোনেন, তুমি তো শুনছো, এবার উত্তর দাও। এই কথাটা শুনে উনি পুরো জমে যায় ওইখানেই, কারণ উনি বুঝতে পারেন যে ওই জিনিসটা তাকে শুধু ডাকছে না, তার সাথে কথা বলতে চাইছে। একদিন নিজের আগ্রহ থেকেই উনি দূর থেকে ট্রাইবালদের একটা রিচুয়াল দেখেন। রাতের মধ্যে জঙ্গলের একটা খোলা জায়গায় ওরা মাটিতে একটা গোল চিহ্ন আঁকে, তার মধ্যে আগুন জ্বালায়, আর একজনকে মাঝখানে বসিয়ে দেয়। তার চোখ বন্ধ আর শরীর আস্তে আস্তে কাঁপতে থাকে। তারপর হঠাৎ তার গলা বদলে যায়, একদম অন্য রকম একটা ভয়েস হয়ে যায়। আমাদের কাছে আসতে হবে, আর একটা মুখ লাগবে। এই কথাটা শুনে শ্যামর বাবু বুঝতে পারেন যে ওরা শুধু কথা বলতেই চায় না, ওরা একটা হোস্ট খুঁজছিল, একটা মানুষ যার মধ্য দিয়ে ওরা বাইরে আসতে পারবে। ওই দিন থেকে রাত হলে সিচুয়েশন আরো ইন্টেন্স হয়ে যায়। এক রাতে উনি ফিল করেন তার টেন্টের বাইরে কেউ দাঁড়িয়ে আছে, কিন্তু শ্যাডোটা মানুষের মতো না, একটু বেশি লম্বা আর অনেকগুলো ছায়া, আর একটি গলা বলে, তুমি আমাদের দেখতে চেয়েছিলে না, এবার আমরা তোমাকে দেখি, আর উচ্চস্বরে হেসে ওঠে। এই কথাটা শুনে শ্যামর বাবু বুঝতে পারেন যে উনি নিজের ইচ্ছাতে না হলেও এই রিচুয়ালের একটা পার্ট হয়ে গিয়েছেন। যাবার আগের রাতটা ছিল সবচেয়ে ভয়ঙ্কর। রাত প্রায় দুইটার সময় হঠাৎ টেন্টের ভেতরে টেম্পারেচার একদম কমে যায়, শ্বাস নিতে অসুবিধা হয়, আর তার সাথে একটা ছায়া ধীরে ধীরে একটা শেপ নেয়, আর ওই ছায়াটা নিজের মতো হয়ে যায়। সেম মুখ, সেম চোখ, কিন্তু হাসিটা আলাদা, দেখতে একদম ফ্যাকাশে। আর ওই জিনিসটা বলে, তুমি যদি না থাকো আমি থাকবো। এই কথাটা শুনে শ্যামর বাবু বুঝতে পারেন যে এটা শুধু ভয় দেখানো নয়, এটা একটা রিপ্লেসমেন্ট, এটা একটা বদল। এই মুমেন্টে আরো একবার সে বলে ফেলে না, কিন্তু ওই একটা রেসপন্স যেন ছিল সবকিছু পরিবর্তনের জন্য দায়ী। ওই ছায়াটা হাসতে হাসতে বলে, একবার হলেই হয়। তারপর সব অন্ধকার হয়ে যায়। পরের দিন সকালে সবকিছু নর্মাল, কিন্তু শ্যামর বাবু বুঝতে পারেন যে উনি নিজের মধ্যে একটা পরিবর্তন অনুভব করছেন। তার চোখের নিচে কালো ছাপ পড়ে, মাঝে মাঝে তার ভয়েসটা বদলে যায়, আর মিররে নিজের রিফ্লেকশন দেখলে মনে হয় ওইটা একটু লেট করে মুভ করছে। উনি তাড়াতাড়ি আইল্যান্ড ছেড়ে চলে আসেন, কিন্তু জিনিসটা সেখানেই শেষ হয় না। বাড়ি ফিরে আসার পর সেখানে রাত হলে উনি নিজের সাথে কথা বলতে শুরু করেন, মাঝে মাঝে এমন ভাষায় কথা বলেন যা উনি কখনো শেখেননি। আর একদিন অরিজিতের বাবা দেখেন উনি একা বসে মাটিতে সেই বৃত্ত আঁকছে যা উনি আইল্যান্ডে দেখেছিলেন, আর ওই চিহ্নর মধ্যে কিছু একটা লিখছেন। পরে বোঝা যায় যে সেটা একটা মন্ত্র। আর ওই দিন থেকে বাড়ির মধ্যে রাত হলে মাঝে মাঝে ডাক শোনা যায়, কেউ আছো? প্রথমে সবাই এটা ইগনোর করে, কিন্তু পরের দিকে সবাই ওই শব্দ শুনতে পায়। আর জিৎ যখন আমাকে এই ঘটনাটা বলছিল, তখন ও একটা জায়গায় এসে চুপ হয়ে গেল, আমার দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, তুই যদি কোনদিন নিজের নাম শুনিস কেউ ডাকছে, কি উত্তর দিবি? মোটামুটি এটা বলেই তিনি তার ঘটনা শেষ করেছেন। উনি ভাবতে বলেছেন সবাইকে, ভেবে কোন ভাবনাটি আপনাদের হচ্ছে সেটি জানিয়ে দিন কমেন্ট সেকশনে। আমি চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। ওয়েলকাম ব্যাক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন, আমিও ভালো আছি আর ভালোর দলে আছি। এই মুহূর্তে আমাদের সঙ্গে উপস্থিত আছেন একজন অতিথি, এবং তিনি হচ্ছেন রনি। রনি, আপনাকে স্বাগত জানাচ্ছি ভূত ডট কমে। আশা করছি আপনি শুনতে পাচ্ছেন আমাকে, কেমন আছেন আপনি?
জি রাসেল ভাই, ভালো আছি, আপনি কেমন আছেন?
ভালো আছি। আপনি তো আসলে জয়েন করেছেন টরন্টো থেকে এবং নিশ্চয়ই এখন কাজের সময়, তার মাঝখানেও যে আমাদের সময় দিয়েছেন এবং আমাদের সাথে যুক্ত হয়েছেন, সেজন্য প্রথমেই আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি।
ইটস কমপ্লিটলি ফাইন। গোলাম রব্বি ভাই আমাকে টেক্সট করেছিল গতকাল রাতে, তখন ভাইকে আমি এনশিওর করে আমি আমার অফিস থেকে ছুটি নিয়েছি। ইটস ওকে, ইটস বিন এ প্লেজার। আমার এটা খুবই ভালো লাগছে যে আমি এটা একটা অংশ হতে পেরেছি, এটা আমার জন্য একটা প্লেজার আর কি।
থ্যাংক ইউ সো মাচ। আপনি কষ্ট করে অফিস থেকে ছুটি নিয়েছেন, আসলে এটা আমার শুনেও খুব একটা গিলটি ফিলিং হচ্ছে। বাট
আপনি যে নো ইটস অলরাইট, ইটস অলরাইট। আমি এটা আমার আমি আর অপরচুনিটি জন্য ট্রাই করতে, আমি আর অনেক দিন ধরে ভুতাফেন শুনি, ভুট.কম সরি, আমি অনেক দিন ধরে শুনি এন্ড আমি অলওয়েজ ট্রাই করি যে আপনাদেরকে স্টোরি পাঠানো। ইভিনিং আমি একটা স্টোরি পাঠিয়েও ছিলাম, আপনি করেছেন তার জন্য অনেক ধন্যবাদ। এন্ড যখন গোলাম রব্বি ভাই আমাকে বললো, আই ক্যান্ট ওয়েট, আই করে ফেলেছি।
থ্যাংক ইউ সো মাচ। আমরা আসলে প্রত্যেক রবিবার এবং মঙ্গলবার আমরা লাইভ করি এবং এখানে আমরা যুক্ত হই তাদের সাথে, মানে মঙ্গলবারের শোটা আসলে বেশ পপুলার এন্ড আপনি জয়েন করেছেন, আমার খুবই ভালো লাগছে। এই প্রথম বোধহয় লাইভে টরন্টো থেকে কেউ জয়েন করলেন যদি আমি ভুল করে না থাকি, এই মানে এই মঙ্গলবারের শোতে। আগের বিভিন্ন শোতে হয়তো আমরা পেয়েছি, কিন্তু আসলে আপনি একদম আপনার শহরে বসে আপনি যে আমাদের সাথে যুক্ত হয়েছেন ব্যাপারটা খুবই ইন্টারেস্টিং। আমরা সরাসরি আপনার ঘটনায় চলে যাই, আপনি যদি ঘটনার কোনো প্রেক্ষাপট বলতে চান, কোন মানে যদি শুরুতে কিছু বলতে চান সেটা বলে তারপরে আপনার ঘটনায় যাই
আমরা। ধন্যবাদ রাসেল ভাই, ধন্যবাদ। আমি প্রথমে সবাইকে আল্লাহ আদাব এবং সালাম। আমি রনি, আমি ঢাকা থেকে অ্যাকচুয়ালি, আমি ছোট থেকে বড় হয়েছি ঢাকায়। আমি টরন্টো এসেছি 2023 তে অ্যাজ এ স্টুডেন্ট, সো পড়াশোনা শেষ করে আমি এখন একটা জব করছি। সো বেশি কথা না বলে আমার ঘটনার দিকে চলে যাই। আমার ঘটনাটা হচ্ছে, আমরা যখন পুরান ঢাকা থাকতাম তখন আমি পড়তাম হচ্ছে ইন্টার ফার্স্ট ইয়ারে। সো পুরান ঢাকা থাকাকালীন এলাকাটার নাম বলবো হচ্ছে গ্যান্ডারিয়া, সবাই চিনবেন যারা পুরান ঢাকা থেকে শুনছেন। বাট স্পেসিফিক্যালি আমি ওই লোকেশনটার নাম বলতে চাচ্ছি না যে লোকেশনে ঘটনাটা ঘটেছে। তো আমার বাসা ওই পুরান ঢাকার ওই স্পেসিফিক্যাল এরিয়া ছিল, বাট এরিয়াটা হচ্ছে গ্যান্ডারিয়া হাই স্কুলের আশেপাশে। সো পুরান ঢাকার অনেক বাসাই এরকম যেখানে হচ্ছে আপনার এক গলি দিয়ে ঢুকে চার পাঁচটা বিল্ডিং এর এন্ট্রেন্স একসাথে থাকে, মানে একটা গলি থাকে ওই বিল্ডিং ওই গলির মধ্যে চার পাঁচটা বিল্ডিং এর এন্ট্রেন্স, মানে একটা কমিউনিটির মতো সবাই একসাথে থাকে। সো আমরা আসলে ওইখানে খেলাধুলা করতাম সবাই জানে আগে, এখন তো খেলাধুলা অতটা হয় না। আমরা আগে অনেক খুব খেলাধুলা ফ্রিক ছিলাম, ফিজিক্যাল খেলাধুলা করতে ভালোবাসতাম। আমাদের গলির মধ্যে একটা একটা খেলা লেগেই থাকতো, ক্রিকেট ফুটবল সবকিছুই লেগে থাকতো। সো এরকমই আমরা খেলাধুলা করতেছিলাম। সো হঠাৎ আমাদের গলিতে, আমি প্রথমে গলির স্ট্রাকচারটা বলি, গলির গেট রোড থেকে যখন গলিতে আপনি ঢুকবেন মেইন গেট, পুরো গলির প্রথম একটা মেইন গেট, মেইন গেট দিয়ে ঢোকার পরে ফার্স্টে ডান সাইডে একটা বিল্ডিং, সোজা একটা বিল্ডিং এর এন্ট্রেন্স এন্ড সোজা বিল্ডিংটা যেটা তার সাথেই কর্নারে একটা বিল্ডিং এর এন্ট্রেন্স যেটা হচ্ছে আপনার চারতলা বিল্ডিং, এটা বেশি বড় না বাট চারতলা। সো ওই বিল্ডিংটা আমি তখন অনেক ছোট ছিলাম, বাট আমার মনে আছে আমি যখন দেখছি বিল্ডিংটা যখন আন্ডার কনস্ট্রাকশন ছিল, ওই বিল্ডিং এর সামনে একটা আম গাছ ছিল, আম গাছ না কাঁঠাল গাছ নেই আই গেস, ওই গাছের কাজ ছিল ওই গাছটা কেটে ফেলা হয়েছে। এটা ঢাকা শহরে অহরহই হয় যে গাছ কেটে বিল্ডিং বানানো, এটা আমাদের সিটি প্ল্যানিং এই জন্য কি করে বাট এটাই হয়। সো পরে আমি আশেপাশে আমাদের কিছু লোক ছিল যারা অনেক আগে থেকে এখানে থাকে, ওদের থেকে জানতে পারি যে এই গাছটাতে কিছু একটা প্রবলেম ছিল, কিন্তু এই বিল্ডিংটা বানানোর জন্য এই গাছটা দরকার ছিল এই জন্য কেটে ফেলা হয়েছে। সো কেন আমি গলির বর্ণনাটা দিলাম, ওই দিন বিকেলবেলা আমরা খেলাধুলা করছিলাম, সো রীতিমতো আমরা সবাই মিলে একসাথে চার পাঁচজন ছেলে পেলে মিলে গলির খেলাধুলা করছিলাম। খেলাধুলা করার সাথে সাথে আমরা একটা খেলাধুলা যা হয় চার পাঁচজন ক্রিকেট খেলছিলাম, ক্রিকেটে যা হয় বিল্ডিং থাকে ব্যাট বল সবাই থাকে। সো আমার একটা বড় ভাই উনি ব্যাট করছিল, সো উনি বলটা মারে, বলটা মারার পরে উনি খুব জোরেই মারে বলটা, যেহেতু ওই বিল্ডিংটা চারতলা ছিল ওই বিল্ডিং এর ছাদের কাছাকাছি গিয়ে বলটা পড়ে। সো আমাদের গ্রুপের মধ্যে দুইজন ছিল, দুইজনের মধ্যে আমি একজন ছিলাম, আমার ছোট ভাই ছিল একটা, তো বললাম চল বলটা নিয়ে আসি আমার ছাদ থেকে। তো বিল্ডিংটার পিছনে আমরা সিঁড়ি ঘরে ওঠার পরে পুরান ঢাকার বিল্ডিং বা আমাদের ঢাকা শহরের বিল্ডিং এ যেরকম একটা জানালা থাকে যেখান থেকে সব বাইরের ভিউ বা কিছু একটা দেখা যায়, ওই বিল্ডিংটার পিছনে ওরকম তিনটা বিল্ডিং এর একটা গলি ছিল, কাইন্ড অফ তিন রাস্তার মোড়ের মতো। তো ওই তিন রাস্তার মাথার মধ্যে ওই বিল্ডিংটা, এন্ড ওটার পিছনে যে বিল্ডিংটা ছিল ওইটা ওই বিল্ডিং এর মালিকের ছিল হচ্ছে ডেকোরেটরের বিজনেস, যেখানে উনি সব বাস টাস রেখে দিত। যখন আমি দোতলায় উঠি, বিল্ডিংটা চারতলা ছিল তো আমরা দোতলায় উঠি যখন সিঁড়িঘর দিয়ে, হঠাৎ আমি দেখতে পেলাম যে সামথিং ইজ নট গুড। কেন যেন আমার চোখটা ওই সিঁড়িঘরের জানলা দিয়ে বাইরের দিকে গেল, ওই গলির দিকে। তো রাসেল ভাই, স্বাভাবিকভাবে বাসগুলো একটু বের করা থাকে ছাদ থেকে, দুই একটা বাস একটু বেশি বড় হলে এগুলো একটু বেশি বের হয়ে থাকে ছাদের কার্নিচ থেকে। আমার কাছে একজন মানে আই এম গেটিং গুজলস রাইট নাও বলার পরে আমার কাছে কেন যেন মনে হলো কেউ একজন বসে আছে এখানে। আমি এখন স্পষ্টভাবে তাকাইনি, বাট আই ক্যান ফিল ইট। যখন আমি একদম প্রপার ভাবে তাকাইছি, রাসেল ভাই বিলিভ মি অর নট, আমি এখানে যা দেখলাম আমি এটা আমার চোখে বিশ্বাস করাতে পারি না। তখন ওই মোমেন্টে একজন মহিলা, তিনি ওই একটা বাসের উপর বসে পা ঝোলাচ্ছে, উনি ওনার পিছন দিকটা শুধু আমার দিকে ছিল, সামনের দিকে ছিল না, পিছন দিকটা আমি বুঝতে পারছি। দুপুর বেলা অ্যারাউন্ড 2:30 বা 2:35 এই টাইমে একজন মহিলা ওই বাসের উপরে বসে কেন পা ঝোলাবে, এই জিনিসটা আমি যখন দেখছি আমি স্ট্রেট আমার দৌড় দিয়ে ছোট ভাইয়ের কাছে চলে গেছি। ছোট ভাই যখন ছাদে উঠলো, ও আমার আগে আসছে এই বিল্ডিং এ, মানে পিছিয়ে পিছিয়ে আসলে ও প্রথম উঠছে। ও আমাকে ওঠার পরে আমাকে কর্নারে নিয়ে বলে, ভাইয়া আপনি কি সিঁড়ি ঘরে ওঠার সময় কিছু দেখছেন? আমি বলছি হ্যাঁ। বলে, ভাইয়া আপনি কি আমি যা দেখছি সেটাই দেখছেন? বললাম হ্যাঁ আমি সেটাই দেখছি। তুই কি দেখছিস? ও বললো আমাকে, ভাইয়া আমি একজন দেখছি, ওনার চোখটা খুব লাল লাল, উনি পা ঝোলাচ্ছিল কিন্তু উনি আমার দিকে ঘুরে তাকাইছে। আমি কোনো কিছু বলি না কারণ আপনি পিছনে ছিলেন, ভয় পেয়ে যাবেন, এই জন্য আমি তোরা উপরে উঠে গেছি।
জি মানে ঘটনা কি এই পর্যন্ত? আমার মনে হয় যে মাঝখানে আমরা একটু মানে আপনাকে শুনতে পাচ্ছি না, আপনি কি আমাদের শুনতে পাচ্ছেন এই মুহূর্তে? শুধুমাত্র এটুকু বলি যে আমি শুনতে পেয়েছি যে আপনার যে ভাইটা, তিনি বললেন যে আপনি যা দেখেছেন উনিও তাই দেখেছেন, এবং উনি দেখেছেন লাল লাল চোখ এবং কেউ একজন বাসের উপরে বসে পা ঝোলাচ্ছিল। আমি এই পর্যন্ত শুনতে পেরেছি, এরপরে আর শুনতে পাচ্ছি না আপনাকে। মনে হয় যে রনি ভাই আবারও জয়েন করবেন, কোন একটা টেকনিক্যাল প্রবলেম হয়েছে হয়তো। জয়েন করলে আমরা ডেফিনেটলি বাকি অংশ শুনবো, কারণ আমিও খুব আপনাদের মতোই খুব মন দিয়ে শুনছিলাম এবং ভালোও লাগছিল যে জয়েন করেছেন। আমি ওনাকে নিয়ে নিচ্ছি এবং আমি শুনেছি রনি ভাই আপনি জয়েন করেছেন এবং আমি বুঝতে পারছি আপনি এখন আমাকে শুনতে পাচ্ছেন। আমি ওই পর্যন্ত শুনেছি যে আপনার যে ছোট ভাই তাকে এসে আমাকে বলল, আপনাকে বলল যে হ্যাঁ আপনি যা দেখছেন উনিও তাই দেখছেন, এবং উনি দেখছেন যে লাল চোখ একজন মহিলা, তিনি বাসের উপরে বসে পা ঝোলাচ্ছেন। এটুকু আমি শুনতে পেয়েছি তারপর থেকে। নো প্রবলেম, নো প্রবলেম, কোনো সমস্যা নেই, এটা হতেই পারে, কারণ এটা একটা ওয়ার্ক মানে উইকডেইজ এর একটা মাঝখানে আমরা, যদিও বাংলাদেশে এখন রাত কিন্তু আমরা জানি পৃথিবীর বিভিন্ন জায়গায় এখন দিন, সো ইটস অল রাইট, সো আমার মনে হয় উই ক্যান কন্টিনিউ ফ্রম দেয়ার, সো আমার মনে হয় চলুন শুরু করি।
ওকে ভাইয়া, সো আমার ভাইকে যখন আমি বললাম, ও বললো যে ভাইয়া আমি একজন মহিলা দেখছি, সে আমার দিকে ঘুরে তাকাচ্ছিল, চোখগুলো খুব লাল লাল, এন্ড দিস ইজ নট নর্মাল হিয়ার, আমাদের এখান থেকে বের হয়ে যাওয়া উচিত। তখন রাসেল ভাই আমি ওকে বলতেছিলাম যে আমরা যদি এখন যাই নিচে, আমাদের কিন্তু ওই সিঁড়িঘর দিয়ে নামতে হবে, বিকজ একই তো সিঁড়ি, আমাদের বাংলাদেশের বিল্ডিং এর তো দুই তিনটা সিঁড়ি থাকে না, একটাই সিঁড়িঘর যেখান থেকে আমরা উঠবো সেখান থেকে আমাদের নামতে হবে। সো ওকে বললো যে চল, ও আমি আবার সনাতন ধর্মাবলম্বী, ও আবার মুসলিম ছিল, ওকে বললাম তোর যা দোয়া আছে তুই পর, আমি আমার যতটুকু মনে আছে আমি এটা করতে থাকি, আমরা নাম। রাসেল ভাই আমার দেখা সবচেয়ে বাজে জিনিস হচ্ছে, আমরা যখন নামছিলাম আমার ছোট ভাই ও বললো যে ভাই এবার আর একসাথে নামতে হবে, এবার আলাদা আলাদা নামা যাবে না। ওকে আমি বলছি যে তুই ওখানে তাকাস না, তুই ছোট সুন্দর করে যেখান থেকে নিচের দিকে তাকে নেমে যাবে। ও যেখানে ভুলটা করে রাসেল ভাই, ও একটু দুষ্ট প্রকৃতির ছিল, ও করছে কি ওখানে আবার তাকিয়েছে, তাকানোর পরে ও করছে কি আমার সাথে থেকে জোরে চিল্লান দিয়ে নিচে নেমে গেছে। নিচে নেমে যাওয়ার পর ওর খেলেও নেই কিছু করে নেই, ওর টানা দুই দিন জ্বর। আমাদের এলাকার হুজুর ছিল, উনি আসছে ঝাড়া দিছে, বাট উনি একটা কথা বলে গেছে যে তুমি যে সেকেন্ড টাইম তাকাইছো ওই তাকানোটা তোমার দরকার ছিল না, প্রথমবার দেখছো ঠিক আছে, বাট সেকেন্ড টাইম ওই জিনিসটা তোমার ক্ষতি করতে চেয়েছে, লাকিলি তুমি দোয়া পড়ছিলাম মেবি, এজন্য তোমার কিছু করতে পারে না। সো এটা ছিল আমার এক্সপিরিয়েন্স করা ঘটনা। এন্ড ওই বিল্ডিং এর আমার কাছে আরো দুইটা ঘটনা আছে রাসেল ভাই, আপনি আমাকে সময় দিলে আমি পরে কখনো একদিন বলতে পারবো। থ্যাংক ইউ সো মাচ রাসেল ভাই।
রনি ভাই, আমি খুবই অবাক হয়েছি একটা জিনিসে, সেটা হচ্ছে যে আপনার স্টোরি তো আমরা পড়েছি, সেটা যেমন সুন্দর ছিল আপনি বলেনও খুব সুন্দর, এবং আমি খুবই মানে মানে অবাক হচ্ছি চমৎকার ভাবে বলেন, কিন্তু আপনাকে আমরা কেন এতদিন ধরে পাইনি। তো আমি বিশ্বাস করি যে ভবিষ্যতে এখন থেকে পাবো, কিন্তু যদিও টরন্টোতে আপনি খুব ব্যস্ত সময় কাটান বলে আমার বিশ্বাস।
আমার কাছে টরন্টো বেস্ট কিছু ঘটনা আছে, আমি আমার ফ্রেন্ড থেকে কালেক্ট করেছি।
আপনি কি আজকে কিছু বলতে চান, যদি আপনার সময় বা অফিসের যে ছুটি নিয়েছিলেন তার যদি সময় না হয়ে থাকে তাহলে আপনি
যদি আমাকে বলেন, আমার যদি টাইম থাকে আই ক্যান সে, আই ডোন্ট হ্যাভ।
আপনার টাইম আছে, আমি এজন্যই বলছি যে আপনি যদি বলতে চান তাহলে ইউ ক্যান কন্টিনিউ।
ওকে ওকে,
মানে আমাদের শুনতে খুবই ভালো লাগছিল, মানে আমি মানে খুবই মুগ্ধ, আমি খুব মানে একটা অংশ মিস করতে পারছিলাম না, এবং আমি বিশ্বাস করি যারা শুনছেন তাদেরও ঠিক একই অবস্থা। তো মানে উই ডোন্ট ওয়ান্ট
টু থ্যাংক ইউ সো আর্লি, থ্যাংক ইউ সো মাচ।
ওকে,
আমি আমার মূলত বেশিরভাগ ঘটনা যেহেতু আমি এখানে পুরান ঢাকা ওই এলাকায় আশেপাশে থাকতাম, ওই বিল্ডিং এর বেশি আরেকটা ঘটনা আছে, আপনি যদি আমাকে পারমিশন দেন আমি বলতে পারি বলবো।
অবশ্যই, চলুন শুরু করি।
ওকে, সো এই ঘটনাটা হচ্ছে আমার কাকির থেকে, আমার ছোট কাকি। এই ঘটনাটা হচ্ছে আমি তখন ক্লাস টেন, হ্যাঁ এসএসসি ক্যান্ডিডেট ছিলাম তখন, অথচ আমার বুদ্ধি সব ভালোই ছিল। এটা আমার ক্লিয়ারলি মনে আছে যে ঘটনাটা, এন্ড কাকি সরাসরি এসে আমার মায়ের কাছে যখন বলছিল ঘটনাটা তখন আমি সামনেই বসে ছিলাম। সো উই অল নো যে আমাদের একটু যারা একটু বয়স্ক মানুষ তারা একটু ধর্মীয় জিনিসটা একটু মেনে চলে। তো আমার কাকি ওয়াইল যে ঘটনাটা যখন হয়েছিল তখন আমার কাকি ছিল প্রেগনেন্ট, এন্ড আমার কাকির একটা ছোট মেয়ে আছে, আমার ছোট বোন আছে একটা, ওর বয়স তখন ছিল মেবি 4 বছর বা 4.5 বছর। এরকমই একদিন ভুলবশত কাকি দুপুরবেলা ছাদে, ওই সেম বিল্ডিং এর ওই ছাদে উনি কাপড় নেড়ে দিয়েছিল। সো উনি আমার মাকে যেভাবে বলছিলাম সেভাবে বলি যে আমি কাপড় নেড়ে দিয়েছিলাম, সো হঠাৎ করে বিকেলবেলা আমার মনে হলো যে আমি কাপড়গুলো নিয়ে আসি। বাট কাকি ভাবছে এটা বিকেলবেলা, ওটা যে অ্যাকচুয়ালি ভর দুপুরবেলা ছিল কাকির ওটা মাথায় ছিল না যে এই টাইমে একটু নিয়ম কানুন মেনে চলতে, অ্যাকর্ডিং টু আমাদের বাবা মা বা বয়স্ক যারা আছে। আমি আমি আসলে এটা জানিও নাই, সিচুয়েশনে পড়িও নাই, বাট ওই দুপুরবেলা ওই কাহিনীর পরে আমার কাছে মনে হয় যে এগুলো আসলে মেনে চলা উচিত, আই থিঙ্ক সো। তো কাকি ওই দিন দুপুরবেলা ছাদে গেল, যাওয়ার পরে কাকি ছাদ থেকে নিয়মিত যে যে জিনিসপত্র কাপড়গুলো আমরা কাপড়গুলো নেওয়ার জন্য নিতেছিল, হঠাৎ করে কাকি খেয়াল করলো আমাদের যারা বিল্ডিং এর ছাদে নিয়মিত যাই ওরা খেয়াল করবে আমাদের প্রত্যেকটা ছাদে একটা এক্সট্রা পাইপ এক্সটেন্ড করা থাকে, যেটা হচ্ছে ছাদে গিয়ে ওটা শেষ অংশ, একটা এক্সট্রা পাইপ থাকে। তো ওই পাইপ গুলা গোল বারের মতো লাগানো থাকে একটার সাথে একটা কানেক্টেড, আমি জানি না কেন ওটার কাজ, বেড়ে এরকম থাকে ছাদের মধ্যে। কাকি খেয়াল করছিল একটা, কাকির বলা মতে একটা 3 থেকে 4 বছরের বাচ্চা ওই পাইপটার মধ্যে বসে বসে হাসছে কাকির দিকে তাকিয়ে। কাকি প্রথমে মনে করছে যে নর্মাল কোন একটা ছাদের কারণে এসে বসে আছে, উনি ওনার কাজটা করতেছিল, উনি অতটা পাতা দেয়নি প্রথমে। পরে যখন কাকি আস্তে আস্তে কাজটা করতেছিল তখন ওনাকে মাথায় আসলো কি রে এই জায়গায় তো এই টাইমে এই বাচ্চা বসে থাকার কথা না, উনি কোথা থেকে আসলো এটা। যখন উনি তাকাইছে আবার সেকেন্ড টাইম, ওই বাচ্চাটা লিটারালি লাল লাল চোখে কাকির দিকে তাকায় হাসতেছিল। এটা আমি বলতেছি তাই আমার কাছে খারাপ লাগতেছে, যে সামনে ছিল তার কাছে ব্যাপারটা কতটা ভয়ঙ্কর, অনলি শি নোজ দ্যাট। তারপরে আমি কাকিকে জিজ্ঞেস করলাম তুমি তারপর কি করছো, কাকি বলল যে আমার কাছে যে বালতিটা ছিল, আমার ছোট বোনের নামটা না বলি, বা ছোট বোন ছিল, ওই ছোট বোনকে ধরে উনি বালতিটা নিয়ে আস্তে আস্তে বের হয়ে দিচ্ছিল, ওনার চোখে তাকানোর আগ পর্যন্ত ওই বাচ্চাটা ঠিক ছিল, উনি যখন আবার ওনার চোখটা ওই জায়গায় গেল আমার মা বলতেছিল নাকি সেম কথা যে তুমি এখানে আবার কেন তাকাইছো, উনি বলছে যে দিদি আমি তাকাতে চাইনি আমার চোখটা চলে গেছে, কারণ ওই আমি যখন ছাদ থেকে বের হব ওই পাইপটা এক্স্যাক্টলি ওই জায়গায়, ওই জায়গায় আমার চোখটা যাবেই। যখন কাকি বের হবে উনি কাকি বলল যে বাচ্চাটা এখন বসে আছে ঠিক কিন্তু তার মাথাটা ঘোরানো। এটা দেখে কাকি কাকি যখন চিৎকার দিছে তখন আমরা সবাই নিচে খেলাধুলা করতেছিলাম। আমরা রীতিমতো প্রত্যেকদিন বিকালে খেলাধুলা, দুপুর থেকে খেলাধুলা শুরু করতাম, দুপুর থেকে বিকাল পর্যন্ত খেলাধুলা করতাম। যখন কাকি চিল্লান দিছে, যেহেতু বিল্ডিংটা ছোট চারতলা, গলি থেকে ক্লিয়ারলি শোনা গেছে, আমরা সবাই কাকি ওই বালতিটা রেখে লিটারালি দৌড়, প্রেগনেন্ট অবস্থায় সে দৌড়ায় আসছে, সৃষ্টিকর্তা ওনাকে রক্ষা করছে, কোনো বিপদ হয় নাই, বা সে দৌড়ায় আসে নিচে এসে হাঁপাইতেছিল, আমি নিজের চোখে দেখছি আমাদের সবাই ছিল। তখন আমরা সবাই ধরাধরি করে নিয়ে গেছি কি হয়েছে, তখন কাকি এই কথা বলে। অ্যান্ড সেম হুজুর যখন আসছে, উনি যখন ছাড়াইছে, উনিও সেম কথা আমার কাকিকে বলছে যে তুমি যদি আর 5 মিনিট এখানে দেরি করতা হয়তো তুমি ফেরত আসতে পারত, তোমার যে গর্ভে যে সন্তানটা ছিল সে হয়তো আর কখনো পৃথিবীর মুখ দেখতে পারত না। সো লাকিলি ওই দিন সৃষ্টিকর্তার দোয়ায় আমার কাকি ভালো ছিল, আর আমার বোনও এখন ভালো আছে, ওর এখন বয়স হয়েছে অলমোস্ট 4 বছর 4.5 বছর, ও বড় হয়ে গেছে। এটা ছিল আমার এই বিল্ডিং এর একটা ঘটনা।
না সেটাই, আমার তো মনে হচ্ছে যে এই বিল্ডিং রিলেটেড অনেক ঘটনাই আছে, এবং সেই সাথে আমি আবার আপনাকে একটু নস্টালজিক করে দিলাম কিনা, বাংলাদেশের কথা আবার মনে পড়ছে কিনা, সেই
এক্স্যাক্টলি আমি পুরান ঢাকা, আমি এখন অ্যাকচুয়ালি ওই এরিয়াতে আমরা এখন থাকি না, আমরা এখন নতুন ঢাকা চলে এসেছি বিগত 4 বছর হলো, কারণ আমার বাবার অফিস এখানে। আপনি তো জানেন গত 4-5 বছর আগে রাস্তার খুব বাজে অবস্থা ছিল, রামপুরা রোড, মালিবাগ রোড, যখন ব্রিজটা হয় নাই, তো ইট উইল টেক আ লট অফ টাইম টু ট্রাভেল ফ্রম পুরান ঢাকা টু ডোমনা ফিচার পার্ক, এই জন্য আমরা বাসা ছেড়ে চলে এসেছি।
আপনি যেহেতু মানে
অনেক ঘটনা আছে রাসেল ভাই, অনেক ঘটনা বললাম, সরি সরি বলেন, আমি আপনাকে দুটো বললাম, আমি একটা হয়তো শেয়ার করেছি যেটা আমি নিজে আপনাকে স্টোরিতে লিখে পাঠিয়েছিলাম, যেটা আপনি নিজের মুখে পড়েছেন, আই এম সো গ্ল্যাড ফর দ্যাট, আমার খুব ভালো লেগেছে এটা।
থ্যাংক ইউ। এবং আমি যেটা মনে করি যে আপনারা যে এই যে মানে আপনি এতগুলো ঘটনা শুনলাম, কিন্তু আমার মানে দুটো ঘটনা শুনেছি আমরা এখন পর্যন্ত, আমার আরো শুনতে ইচ্ছা করছে। আপনি একটা শুধু, আমি আরেকটা শুনতেও চাই, আমি আরেকটা শুনতে চাই, সেটা হচ্ছে আপনি তো পুরান ঢাকা বললেন, পুরান ঢাকার স্টোরি আমরা নেক্সট কোনো দিন যেদিন আপনি ছুটি পাবেন বা এরকম কোন একটা সময় আমরা আপনার কাছে আবারও শুনতে চাই, আবারও ফিরে আসতে
অবশ্যই,
এবং মানে আপনার সুবিধা মতো আমরা, আপনি আমাদেরকে যে কোনো একটা মঙ্গলবারে ডেট দিন সেই অনুযায়ী আমরা আপনার কাছে ফিরে আসবো। মাঝখানে তো মানে কি বলবো যে এই যে ঈদের পরে আমরা প্রথম লাইভ করছি ইনফ্যাক্ট, এবং প্রথম দিনই আপনি করছেন, এখনো ঈদের আমেজটা একটু একটু আছে, কিন্তু তো সেই সময় আপনি করছেন, আমি একটু জানতে চাই যে এই যে আপনার এই 3 বছর ধরে যে টরন্টোতে থাকা, এই যে দেশ ছেড়ে চলে আসা এবং তারপর এখানে পড়াশোনার ব্যস্ততা, এর মাঝখানে আপনি বলছিলেন টরন্টোরও কিছু ঘটনা আপনি জানেন, সেই ঘটনাটা হয় আপনার সাথে ঘটেছে বা আপনি কারো কাছ থেকে শুনেছেন, আই ডোন্ট নো, বাট আমি একটু জানতে চাই সেই ঘটনাগুলো আপনার কাছ থেকে আসলে।
হ্যাঁ, আমার ফ্রেন্ডের সাথে ঘটেছে, আপনি যদি বলেন আমি একটা ছোট্ট শর্ট ঘটনা যেটা আছে সেটা আমি এখন বলতে পারি, পরেরটা ওটা আরো ডিটেইলস দিতে হবে, কিন্তু এটা থেকে পুরো শুনতে হবে আমার।
আচ্ছা, তাহলে আপনি মানে আপনি বলতে পারেন, এবং আমার মনে হয় যে আপনি ছোট না, আপনি যেভাবে বলতে চান সেভাবে বলবেন, আমার মনে হয় যে ওইটুকু টাইম আপনাকে আমরা দিতে পারবো, সো সমস্যা নাই, আপনি আপনার মতো করেই বলেন।
ঠিক আছে রাসেল ভাই, তো আমি শুরু করি। আমরা আসলে তখন আমি ইউনিভার্সিটির, আমি কানাডা আসছি তখন আমার সেকেন্ড ইয়ার, তো আমরা এখানে একটা বাঙালি এরিয়া আছে যেখানে আসলে সবাই মিলে একসাথে থাকি, মানে বলতে পারি ছোটখাটো বাঙালি কমিউনিটি এরিয়া। সো আমার বাসা যেখানে ছিল সেখান থেকে আমি আমার ফ্রেন্ডের বাসায় যাব, মিডল একটা পার্ক পড়ে, যে পার্কটা হচ্ছে এখানে খুবই ফেমাস, সে পার্কটার মাঝখানে মানে ক্যানাডাতে কি আসলে প্রত্যেকটা এরিয়াতে আপনার একটা করে ছোটখাটো পার্ক করে দেওয়া যাতে বাচ্চারা খেলাধুলা করতে পারে, অ্যান্ড ওই পার্কটা পুরো নেচার দিয়ে ভরা, গাছপালা, ছোটখাটো একটা অ্যাডভেঞ্চারাস পাহাড়ি এলাকার মতো আপনার মনে হবে, আপনি বাইক ট্রেইল করতে পারবেন, সাইক্লিং করতে পারবেন, খুব সুন্দর একটা এরিয়া। সো রীতিমতো আমরা আসলে ভার্সিটি অ্যাসাইনমেন্ট শেষ করে আমরা রাতে বের হইতাম একটু আড্ডা টাড্ডা দিতে, হাঁটাচলা করতে। ওই দিন একদম আমি আমার ফ্রেন্ডকে বললাম যে তুই আমরা যেখানে আমাদের ওই পার্কের মিডিলে আমাদের একটা আড্ডার পয়েন্ট ছিল, তুই এখানে আয়, আমরা সবাই বসে একটু আড্ডা টাড্ডা দিই, ভালো লাগতেছে না, অ্যাসাইনমেন্টের সঙ্গে সাথে খুব টায়ার্ড। তো বললো আচ্ছা ঠিক আছে, তোরা ওই ট্রেইলের ওইখানে মিডিলে যে রাস্তাটা ছিল ওটাকে বলা হতো ট্রেইলের রাস্তা। তো ওরে বললাম যে তুই তাহলে ট্রেইলের রাস্তায় আয়, এসে আমাকে ফোন দে, আমি আসতেছি। তো আসল ভাই আমি তখন ভাবলাম যে ও তো আসবে, এসে আমাকে কল দিবে, আমি একটু রেস্ট নিই, শুয়ে থাকি, শুয়ে আমি মোবাইল স্ক্রলিং করতেছিলাম বা গেমস খেলতেছিলাম। ও আমাকে ঠিক 15 মিনিট পর কল দিয়েছে, ও কিন্তু তখনই বের হয়ে যাওয়ার কথা যখন আমি ওকে ফোন দিয়েছি, এবং এরকম ভাবে আমার কথাটা বলছে। এখান থেকে ম্যাক্সিমাম 4 থেকে 5 মিনিট লাগে ওই ট্রেইলের রোডে আসতে। আমাকে 15 মিনিট পর কল দিয়েছে, ওকে আমি বললাম যে কিরে তোর 15 মিনিট কেন লাগবে, এত দে এতক্ষণ লাগে এখান থেকে কেন, আমরা জাস্ট ফ্রেন্ড, আমরা এবার মজা করে সবাইকে যেহেতু বলি মাঝে মাঝে এটা সবাই করি আমরা। আমাকে বললো একটা প্রবলেম হয়েছে, তোরা আয় আমি বলতেছি। তো আমি গেলাম, কি না কি প্রবলেম হয়েছে, আমি ভাবছি কোন সমস্যা হয়েছে বাসায়, এই জন্য দেরি টেরি হয়েছে, সামথিং লাইক দ্যাট। তো আমি গেলাম, আমার যেটা নর্মাল যে টাইম লাগে সেই টাইম লাগে, আমি চলে গেছি। গিয়ে দেখি ওখানে আমাদের যে বেঞ্চটা ছিল ওই বেঞ্চের মধ্যে মাথা নিচু করে বসে আছে। তাই তো ওর মন খারাপ, আমি গেলাম বসলাম, কি সমস্যা, কি হয়েছে, সামথিং রং ইন ইউর ফ্যামিলি, আর তোমার বাসায় কোনো সমস্যা হয়েছে? ও বললো বাসার সমস্যা হইলে হয়তো ভালো হতো, যেটা আমার সাথে একটু আগে হয়েছে সেটার জন্য আমি প্রিপেয়ার ছিলাম, তোরা কেউ কখনো থাকবি না প্রিপেয়ার। তো আমাকে বললো যে আমার এখান থেকে বাসার এখান থেকে এখানে আসতে কতক্ষণ লাগে, তুই আমাকে ফোন দিয়ে বলি তোর 15 মিনিট কেন লাগলো, তুই জানিস এখান থেকে ম্যাক্সিমাম হাঁটলে 4 থেকে 3 মিনিট, নট ইভেন 4 মিনিটও লাগে, 3 থেকে অলমোস্ট 4 মিনিটের কাছাকাছি, কিন্তু 4 মিনিট পুরো লাগে না। আমি যখন আমার বাসার কাছ থেকে আসতেছিলাম, ওর বাসার ক্রস করার পরে যখন ওই ফিল্ডের ট্রেইলের রোডটা এন্ট্রি করে, সেখানে বড় একটা, এখানে হচ্ছে আমরা বলি হচ্ছে মেপেল লিফ ট্রি, যেখানে হচ্ছে দেখতে গাছটা স্ট্রাকচার পুরোটা বট গাছের মতো বাট অনেক মোটা, গাছগুলা হচ্ছে সামার টাইম ছিল তখন অনেক গাছপাতা দিয়ে ভরা থাকে। তো বললো যে আমি যখন এন্টার করলাম প্রথম গাছটা নিচে যাওয়ার পরে আমার কাছে মনে হলো যে সামথিং ইজ রং, গাছের উপর অনেক ঝাঁকাঝাঁকি করতেছে। তো আমাদের এখানে প্রচুর কাঠবিড়ালি ঘোরাঘুরি করে পার্কের মধ্যে, তো হচ্ছে যে কোনো একটা কাঠবিড়ালি রাতের বেলা গাছের পাতা দিয়ে ঘুরতেছে, এই জন্য সাউন্ড হচ্ছে। ও করলো কি, ও বললো যে আমি যখন ফার্স্ট গাছটা ক্রস করছি, এখানে হচ্ছে ভাইয়া গাছ একটার পর একটা, অনেকগুলো গাছ একসাথে লাগানো থাকে, এরকম না যে একটা গাছ তার 2 কিলোমিটার পরে আর একটা গাছ, যেহেতু পার্ক অনেকগুলো গাছ। ও বললো যে যখন আমি ফার্স্ট গাছটা ক্রস করছি, প্রথম গাছটা ক্রস করার পরে ওই শব্দটা থেমে যায়, আমি যখন মিডিলে থাকি আই থট আমার পিছনে কিছু একটা চলতেছে, যেহেতু ওই একটু ধর্মীয় ফ্যামিলির ছেলে ভাইয়া, তো এইগুলোকে বিশ্বাস করে। ও বলছে যে আমার নানি বলছে এরকম কোনো কিছু হইলে কখনো তুমি পিছনে ফিরে তাকাবো না। তো ও যখন সামনে যায়, এক্স্যাক্টলি যখন সেকেন্ড গাছটার আশেপাশে থাকে, ও দেখে যে ওই উপরে সেম ভাবে গাছটা লড়তেছে, কিন্তু যখন ও প্রথম গাছটার সামনে ছিল ওই গাছটা কিন্তু লড়ে নাই। আমাকে বললো, তখন আমার কাছে মনে হয়েছে যে এবার আমি একটু তাকায় দেখি পিছনে না গাছের মধ্যে কি সমস্যা। ও ভাই আমাকে বললো যে আমি গাছের মধ্যে দেখছি যে লাল লাল চোখের মতো কিছু একটা জ্বলতেছে, and that thing I'm getting goosebumps by যখন আমি ওটাকে বলতেছি, আমার শরীরে পশম লেগে দাঁড়িয়ে গেছে, যে লাল লাল চোখের মতো ওইটা কাইন্ড অফ কি বলবো, আমরা যেটাকে বলি হচ্ছে গুইসাপ বাংলাদেশে, অ্যাকচুয়ালি ওটা গুইসাপ ছিল না, সামথিং লাইক গুইসাপ, এটা গাছের উপরে এক সাইড থেকে আর এক সাইডে লাফাচ্ছে, ওর দিকে তাকিয়ে আছে। কিন্তু গুইসাপের চোখ কখনো কিন্তু লাল হয় না ভাইয়া, এটা আমরা সবাই জানি, আর গুইসাপ গাছের উপরে ওঠে না। ওই জিনিসটা দেখার পরে ও বললো যে আমি যখন তোকে ফোন দিছি, এখান থেকে এই গাছের এক স্টেপ থেকে আরেক স্টেপ যাওয়ার টাইম ম্যাক্সিমাম, গাছের এক স্টেপ থেকে এক স্টেপ যাওয়ার ম্যাক্সিমাম টাইম 30 সেকেন্ড হইতে পারে ম্যাক্সিমাম। তারপরে আমি যখন ওই জিনিসটা পার করে আমি আর তাকাই নাই, আমি সুরাপুরে আমি বেঞ্চের সামনে চলে আসছি। যখন আমি ফোনটা বের করলাম তোকে কল দিব, তখন আমি দেখি এই ডিউরিং এই দুটো গাছের ঘটনার মাঝখানে আমার অলমোস্ট 15 মিনিট সময় চলে গেছে, আমার শরীর ভালো লাগতেছে না, আমি বাসায় চলে যাব। তারপর আসল ভাই ওই ঘটনা শুনে আমার কাছে আসলেই মনে হলো যদি একটা মানুষ মিথ্যা কথা বলেও তার 15 মিনিট কেন লাগবে কল দিতে। অনুরোধ লাগার কথা না, কারণ রীতিমতো আমরা প্রত্যেকদিন এই জায়গায় আড্ডা দিই, আমাদের তো এরকম হয় না। আর আসতে গেলে ম্যাক্সিমাম 3-4 মিনিট। ওকে আমরা বললাম ঠিক আছে, তুই আজকে বসা দরকার নেই, বাসায় চলে বাসা। তারপরে আমরা ওকে বাসায় নামিয়ে দিয়েছি আমার ফ্রেন্ডরা মিলে। আসার সময় রাসেল ভাই, আমার সবগুলো ফ্রেন্ড আমরা দাদা 3 জন ছিলাম, আমরা ওই পার্কে ভর্তি আসিলাম, ওই দুইটা গাছ আমার বাকি যে ফ্রেন্ডরা বলছিল আমাদের জায়গা দিয়ে যাওয়া ঠিক হবে না, আমরা অন্য রাস্তা দিয়ে যাই, আমরা ক্রস করে অন্য রাস্তা দিয়ে চলে এসেছি। এটা ছিল আমার ফ্রেন্ডের ঘটনা টরন্টোতে। থ্যাংক ইউ রাসেল ভাই।
মানুষ
কাজ করতে, কিন্তু রাতের বেলা আপনি এখানে 10টার পরে, মানে আমরা যতটুকু জানি বাংলাদেশে আমরা একটু টাইম মেইনটেইন করাটা একটু অগোছালো টাইপের আমাদের লাইফস্টাইল একটু থাকে আর কি, সবাই কম বেশি, স্পেশালি আমরা যারা ঢাকায় থাকি রাতের বেলা আমরা হ্যাং আউট করতে ভালোবাসি, বাট এখানের মানুষ ওরা খুবই টাইম পাঞ্চুয়াল, ওনাদের 10টার মধ্যে এভরিথিং নিডস টু বি ক্লোজ, সবকিছু বন্ধ, বিকজ অনেকের অফিস স্টার্ট হয়ে যায় 7টা থেকে, তো অফিসের জন্য রাত 12টা থেকে 2টার মধ্যে আপনি পার্ক গুলাতে গেলে আপনাকে মনে হবে যে
আপনি পুরান ঢাকার স্টোরি বলছিলেন, আমরা অসংখ্য মানে আমরা যে কি পরিমাণ মানে মানে কাউন্টলেস স্টোরিজ পাই আমরা হচ্ছে পুরান ঢাকা থেকে। পুরান ঢাকা এমন একটা জায়গা যে জায়গাতে দিনের বেলায় যতটুকু মানুষের মানে চলাচল থাকে, রাতের বেলায় 2টার পরও মনে হয় যে না দিন মনে হয় এই মাত্র শুরু হয়েছে, মানে পুরান ঢাকা তো সবসময় এমনই আসলে, মানে পুরান ঢাকা আসলে সবসময় এরকম জমজমাট একটা জায়গা, এবং সেই জায়গা থেকেই কিন্তু আমরা সবচেয়ে বেশি ঘটনা পাই। সো মানে নো ওয়ান্ডার যে আমরা টরন্টো বা অন্য কোনো জায়গা থেকেও এরকম ধরনের ঘটনা পাবো, বা যেটা ঘটার যেটা ঘটবে সেটা ঘটেই যায় আসলে। কিন্তু আমার আজকে সবচাইতে বেশি আমি খুবই মানে ভাল লাগলো আমার কাছে এই জন্য যে রনি আপনাকে পেয়ে, যে আপনি আমি খুবই এখনো পর্যন্ত আমি সেই গিলটি ফিলিং এর ভেতর থেকে বেরোতে পারিনি যে আপনি ছুটি নিয়ে আজকে বসে আছেন। আচ্ছা, আর একটা জিনিস যেটা সেটা হচ্ছে খুব ভাল লাগলো আপনার সাথে কথা বলে, এবং আমরা যদি চাই মাঝে মাঝে আপনাকে পাবো কিনা সেটাও একটু আমাকে বলেন, যে আমরা
অবশ্যই অবশ্যই গোলাম রবি ভাই যেভাবে আমাকে টেক্সট দিয়েছে এক্স্যাক্টলি সেভাবেই আমাকে আগের দিন যদি বলে তাহলে আমি if I can manage ছুটি তাহলে আমি বলবো ভাইয়াকে, আর যদি ছুটি পেয়ে যায় অবভিয়াসলি ফাইন।
জি জি, এবং আপনারা যদি কোনো সময় যদি আপনার এরকম মনে হয় যে না আপনি মঙ্গলবারে বা অন্য কোনো দিন ফ্রি আছেন, আপনি একটু জানিয়ে দিন যে হ্যাঁ আপনার এই দিন আপনি অফ আছেন বা এই দিন আপনার কাজে যেতে হবে না, তাহলে আমরা সেইভাবে আপনার সাথে মানে আমরা কথা বলে নিতে পারি। এন্ড আমি মানে আমার কাছে খুব ভালো লাগছে, I'm also glad যে আমি সত্যি মানে খুব ভালো লাগছে, এবং আমার কাছে ভালো লাগলো যে আপনি
বাংলাদেশ আপনাদের সবার সাথে আমি ঘটনা শেয়ার করছি। এটা অ্যাকচুয়ালি আপনি যে
অ্যাকচুয়ালি ইউ আর বিকজ মানে আপনি দেখেন যে আপনি যদি মানে ইফ ইউ চেক দ্য কমেন্টস বক্স আমাদের এখানে যে কমেন্ট সেকশন, দেখবেন যে আপনি ওখানে কত বাংলাদেশের কোন কোন জায়গা থেকে মানুষ লিখছেন, কমেন্ট গুলো করছেন। সুতরাং আপনি আসলে যখন আপনার মানুষের মধ্যে, আপনি পৃথিবী যেখানেই থাকেন না কেন, যখন আপনি এরকম কোন একটা প্ল্যাটফর্মে আছেন তখন আপনি আসলে সবচেয়ে বেশি আপনার মানুষের মধ্যেই আছেন, এবং আমারও একবারও মনে হচ্ছে না যে আপনি অন্য কোনো জায়গা থেকে জয়েন করেছেন বা আপনি মানে এটা 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 খুবই মানে মানে আমার কাছে মেনে নেওয়াটা অনেক কষ্টের। যাই হোক, আপনি যুক্ত হয়েছেন এবং আপনার নাম্বার আমাদের কাছে আছে, সো আমরা ডেফিনেটলি আপনাকে আপনার সাথে যোগাযোগ করবো, আপনাকে রিচ আউট করবো নেক্সট টাইম। আপনি যখনই বাংলাদেশে যাবেন আপনি আমাকে ইমেইল করেন, আপনি আমাকে মানে আমাদের জানিয়েন, আমরা ডেফিনেটলি চাই যে আপনাকে স্টুডিওতে নিয়ে এসে আমরা একটা লাইভ শো করতে, এবং আমরা আরো কিছু কাজ আপনার সাথে করতে চাই, যেহেতু আপনি খুব চমৎকার ভাবে বলেন, ইনশাল্লাহ আপনার সাথে ভবিষ্যতে আমাদের খুব খুব তাড়াতাড়ি কথা হচ্ছে। থ্যাংক ইউ সো মাচ ফর বিং হিয়ার এন্ড থ্যাঙ্কস ফর ইউর টাইম, আপনি এত সুন্দরভাবে বললেন, আমার খুব ভালো লাগলো। আপনি যদি এই যে আমাদের 2 মিলিয়ন হচ্ছে খুব দ্রুত, একেবারেই আর মাত্র 25,000-এর কিছু বেশি বাকি আছে হয়তো, তো এইরকম সময় আপনি যদি আমাদের লিসেনারদের উদ্দেশ্যে কিছু বলতে চান, বিকজ আমরা উই স্টার্টেড দিস প্ল্যাটফর্ম ইন 2024, এটা এটা আসলে খুব বেশি ইয়েতে হয় না, মানে সিরিয়াসলি উই স্টার্টেড ডুইং ইউটিউব, এবং আমরা ওই সময় থেকে এসে খুব দ্রুত সময়ের মধ্যে মানুষের সাপোর্ট পেয়ে, সবার সাপোর্ট পেয়ে আমরা আজকে 2 মিলিয়ন হিট করতে যাচ্ছি। এইরকম একটা সময়, সেটাই এরকম একটা সময় আপনি যদি লিসেনারদের কিছু বলতে চান।
আচ্ছা, লিসেনারদের প্রতি আমার একটাই কথা থাকবে যে সবাই, সবার প্রথমে সবাই রাসেল ভাইয়ের জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। ভূত.কম একটি খুব চমৎকার প্ল্যাটফর্ম যারা আমার বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে, অ্যান্ড আমি আমার এখানে কিছু ফ্রেন্ডদেরও শুনিয়েছি ভূত.কম ওপেনিং দ্য ট্রান্সলেটর অ্যান্ড দে লাইকড ইট, সো হোপ ভূত.কম আরও এগিয়ে যাবে। ভূত.কম আমি অগ্রিম কংগ্রাচুলেশন করছি 2 মিলিয়নের জন্য, অ্যান্ড রাসেল ভাইকেও অনেক ধন্যবাদ, অ্যান্ড শ্রোতাকেও বলছি আবার সবাই আমাদের জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ সো মাচ।
বাংলাদেশ থেকে যারা শুনছে তাদের জন্য কিছু বলেন।
তাদের জন্য হচ্ছে বাংলাদেশ থেকে বলতেছি যে বাংলাদেশ থেকে রাসেল ভাইয়ের মতো একজন এক প্রতিভাবান মানুষের এই জিনিসটা আপনারা শুনতে পাচ্ছেন, এটাকে আরো উপরে,
আপনাকে যারা শুনছেন, আপনাকে যারা শুনছেন স্পেশালি ফ্রম পুরান ঢাকা, আপনি তাদের কিছু বলেন।
পুরান ঢাকার গাইজ দের জন্য হচ্ছে আই মিস ইউ গাইজ, পুরান ঢাকা অলওয়েজ উইল বি ইন মাই হার্ট, এন্ড
আমার হচ্ছে আসলে সত্যি কথা বলতে খুব ভালো লাগলো রানীর সাথে কথা বলে। রানী, আপনাকে অনেক ধন্যবাদ, আপনি ভালো থাকবেন এবং আপনি আবারও ঢুকে পড়েন আপনার কর্মব্যস্ত জীবনে, এবং আপনি সেখান থেকে কিছু সময় বের করে আমাদের সাথে যে যুক্ত হয়েছিলেন সেজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর এটাই আসলে মানুষের প্রতি, দেশের প্রতি ভালোবাসা। দেখেন একটা জিনিস আমি তো বলি যে আমার কাছে মনে হয় যে আমরা যখন ভূত.কম শুনি তখন আমাদের কানে বাজে এক টুকরো বাংলাদেশ। যখন মানে রাতের বেলায় রাব্বি যখন জানিয়েছেন ওনাকে, উনি সঙ্গে সঙ্গে ম্যানেজ করেও আজকে যে এসেছিলেন, যে এটা যে কত ডিফিকাল্ট, যারা দেশের বাইরে থেকে শুনছেন তারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে ইট ইজ নট ইজি, রাইট, ইট ইজ নট ইজি। সো এরকম একটা সময় আমাদেরকে দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার লেখাও আমরা প্রচুর পরিমাণে চাই, এবং আমরা চাই যে আপনি যুক্ত থাকুন ভূত.কম এর সাথে, এবং সবাই যেটা বললেন যে ওনার জন্য দোয়া করতে, আপনারা প্লিজ দোয়া করবেন ওনার জন্য। এবং উনি হচ্ছে মানে কি বলবো যে একটা ঢাকা শহরে বেড়ে উঠে একটা অদ্ভুত মানে রোগ হয় মানুষের, সেটা হচ্ছে যে ঢাকা শহরে বেড়ে উঠলে না পৃথিবীর কোনো শহর ভাল লাগে না, মনে হয় বারবার বারবার মনে হয় যে ঢাকা শহরটাই খুব অন্যরকম, ঢাকা শহরেই সবকিছু আছে, এবং সেটা আসলে আমাদের জাদুর শহর, সেই শহরটাকে মনে করে আমাদের বারবারই বলতে হয়, বলতে ইচ্ছা করে যে হ্যাঁ
মনে করতে হবে, কারণ বাবা মা সবাই।
ইট রাইট রাইট। সো আমার মনে হয় যে নাও আই এম গেটিং গুজবাম্প, সো থ্যাংক ইউ সো মাচ রনি, আপনাকে অনেক ধন্যবাদ, আপনি ভালো থাকবেন, আপনাকে বিদায় জানাচ্ছি, আপনি খুব দ্রুতই আমাদের কথা হবে। কথা বলছিলাম আমরা রনির সাথে, জি থ্যাংক ইউ, আমরা কথা বলছিলাম এতক্ষণ রনির সাথে, এবং রনি এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে ছিলেন। আপনারা যারা এখন পর্যন্ত আমাদের সঙ্গে আছেন আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি এতটা সময় আমাদের সঙ্গে থাকার জন্য। এবং আমি অনেকেই দেখতে পাচ্ছি কমেন্ট করছেন, সেই কমেন্ট সেকশনে তো আমি যাবই, তার আগে একটু বলি যে আমাদের আরও একটা স্টোরি আছে, সেই স্টোরিতে আমরা যাব। এবং এখনও পর্যন্ত যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে ফেলবেন, এবং পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে, যেখান থেকে আপনি শোনেন না কেন, আপনি যদি চলে যান www.bhoot.com.bg তাহলে সেখান থেকে আপনি আমাদের সরাসরি শুনতে পারবেন অ্যাডফ্রি বাই দ্য ওয়ে। সো আপনি অবশ্যই সেখান থেকে আমাদেরকে শুনতে পারবেন, আমাদের সমস্ত কন্টেন্টগুলো যদি শুনতে চান ঘুরে আসতে পারেন, ভিজিট করতে পারেন আমাদের ওয়েবসাইটটি। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়, আরও একবার রনিকে ধন্যবাদ জানিয়ে, সেই পর্যন্ত আমরা মনে করি যে শেষ পর্যন্ত আপনারা আমাদের সঙ্গে থাকবেন। চলুন চলে যাই আমাদের পরবর্তী ঘটনায়।
ভয়ের আরেক নাম ভূত.কম উইথ রাসেল।
ওয়েলকাম ব্যাক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন, আমিও ভালো আছি আর ভালোর দলে আছি। নতুন একটা ঘটনায় যাব, যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি ভালো আছেন এবং ভালোর দলে আছেন, আমিও ভালো আছি এবং ভালোর দলে আছি। কখনো সেভাবে ঘটনা লেখা হয়নি। এই ঘটনাটি আমি আমার এক বন্ধুর কাছ থেকে শুনেছি। আমার বন্ধু আমাকে যেভাবে বর্ণনা করেছে আমি সেইভাবেই আপনার কাছে উপস্থাপন করার চেষ্টা করলাম। কতটুকু গুছিয়ে লিখতে পেরেছি সেটা জানি না, জানি না কতটুকু গুছিয়ে লিখতে পেরেছি। চেষ্টা করেছি গুছিয়ে লেখার জন্য। প্রথম ঘটনা আমার পক্ষ থেকে আমি আশা রাখব আপনি আপনার মতো করে ঘটনাটি পাঠ করে শ্রোতা বন্ধুদের শোনাবেন। আমি আর কোনো কথা না বাড়িয়ে মূল ঘটনায় যাচ্ছি। ক্যালেন্ডারের তারিখটা 21 এপ্রিল 2026 মঙ্গলবার। আজকের এই দিনটা আমি জীবনে কোনোদিন ভুলতে পারব না। আমার জীবনের সব থেকে ভয়ানক আর আতঙ্কের দিনটা ছিল আজকের দিন। দিনের শুরুটা প্রতিদিনের মতোই সাধারণ ছিল। আমি HSC 2026 ব্যাচ, হাতে সময় নেই, পরীক্ষার প্রস্তুতির জন্য প্রাইভেটে দৌড়াদৌড়ি করতে হয়, নিত্যদিনের রুটিন এটাই আপাতত। প্রতিদিনের মতোই আমার আজকেও প্রাইভেট ছিল। বাসা থেকে বের হলাম 2:40, 3 থেকে 4 পর্যন্ত ইংরেজি প্রাইভেট শেষ করে আমি সহ আমার বাকি 4 বন্ধু রূপা, ফিমা, শ্রাবণী, রোদেলা গেলাম বটতলা। সেখানে যাওয়ার একটা কারণ আছে। কিছুদিন ধরেই আমার মেহেদিতে অনেক ইচ্ছে করছিল, যেই ভাবা সেই কাজ। বান্ধবী রোদেলা অনেক সুন্দর মেহেদি দেয়, তাকে বললাম, সেও রাজি হল। কিন্তু অতিরিক্ত গরমের জন্য আমরা যেখানে সব সময় বসি সেখানে বসা হল না, গন্তব্য হিসেবে খুঁজে নিলাম বটতলাকে। বেশ সুন্দর জায়গা, চারপাশে সবুজ ধান ক্ষেত, মাঝখানে একটা বট গাছ, এই জন্য জায়গাটা বটতলা হিসেবেই পরিচিত। একদম শান্ত আর ঠান্ডা পরিবেশ, যারা একাকী থাকতে পছন্দ করেন তাদের জন্য সেরার সেরা একটা জায়গা। মানুষজন নেই, ঠান্ডা বাতাস, জায়গাটা আমার অনেক বেশি পছন্দ। আমার বান্ধবী শ্রাবণীর বাসা থেকে একটু দূরেই জায়গাটা, মিনিট 6-এর মতো লাগে। যেই ভাবা সেই কাজ, দলবল নিয়ে গেলাম সেই জায়গায়, আমাদের সবারই মোটামুটি প্রিয় একটা জায়গা। যাওয়ার সময় বাদাম চানাচুর টুকটাক খাবারও নিয়েছি, বসে আড্ডা দেব আর খাব। হাসাহাসি গল্প গুজব করতে করতে আমরা পৌঁছে গেলাম সেই জায়গায়। অতিরিক্ত গরমের মধ্যে এমন একটা জায়গায় যাওয়া মাত্রই সবার শান্তির নিঃশ্বাস ফেলা শুরু হল। আর এক একজন এক এক জায়গা নিয়ে প্রতিবারের মতো প্রশংসা। তারপর আমাদের সব ব্যাগপত্র রেখে সবুজ ঘাসের উপরে বসে পড়লাম, হাসাহাসি গল্প। মেহেদি বের করলাম, সবাই মিলে কোন ডিজাইন দেব সেটাও ঠিক করলাম। ফোনে সবার পছন্দের গান বাজছে আর সবাই বাদাম খাচ্ছে। এভাবেই কিছু সময় গেল, কিন্তু সব সময়ের তুলনায় আজকের পরিবেশটা একটু অদ্ভুত টাইপের। আসার সময় রূপার পায়ে 2 টান লেগেছে, বেচারি হাঁটতে পারল না, জোর করে তুলে আনলাম। শ্রাবণীও অনীহা প্রকাশ করেছে বেশ কয়েকবার, কিন্তু আমরা তো নাছোড় বান্দা, যাব বলেছি যখন যাবই। আসলাম, অনেকক্ষণ বসার পর রূপার মায়ের কল আসল, সে ধনবাড়ি আসবে একটা দরকারি কাজে। রূপাকে বাস স্ট্যান্ডে যেতে হবে, ঘড়িতে আনুমানিক 5:20 কিংবা 5:25 মতো বাজে। রূপাকে তাড়াতাড়ি পৌঁছানোর জন্য সবার মতামতে ক্ষেতের মধ্যের আইল দিয়ে যাওয়ার বুদ্ধি দিলাম। শ্রাবণী ওকে নিয়ে আগেই চলে আসলো মেইন রোড পর্যন্ত। তারপর 4 মানে আমি, জেরিন, শ্রাবণী, ফিমা আর রোদেলা, আমরাই ছিলাম জনশূন্য ওই জায়গায়। আশেপাশে কোনো বাড়িঘর নেই, একটা মাত্র বাড়ি করেছে কে জানো। আমরা সবাই বলা বলি করছি বাড়িটা কত সুন্দর। আমাদের হাসাহাসি কথা থামার নয়। এক পর্যায়ে শ্রাবণী আমাদের বলল, জায়গাটা কিন্তু ভালো না, আমার কেন জানি ভালো লাগছে না, তাড়াতাড়ি চল যাই, কেমন যেন লাগছে। কিছুক্ষণ পর এটা নিয়েও মজা শুরু করলাম। ভয়ে আয়তাল কুরসি সুরা এইসবও ফোনের প্লেলিস্ট থেকে বের করে শুনছি। তারপর উঠলাম, তাড়াতাড়ি আসার সময় সব অদ্ভুত ঘটনাগুলো ঘটতে শুরু করল। আর আমাদের মধ্যে জায়গাটা ভালো না এটা নিয়েই কথা চলছে। আমাদের কোনোদিন এমন অনুভূতি হয়নি, জায়গাটাও এমন লাগেনি, আজকের পরিবেশটাই অন্যরকম। হঠাৎ করেই আমরা একজন আর একজনকে দেখে ভয় পাচ্ছিলাম, কেউ কারোর চেহারার দিকে তাকাতে পারছিলাম না। কিন্তু এই সব আমরা মজা করে হেসে উড়িয়ে দিয়েছিলাম। ফিমা আর আমি শ্রাবণীকে বারবার প্রশ্ন করেছি, এখানে কি সত্যিই কিছু আছে? ও আমাদেরকে একই উত্তর দিয়েছে, শুনেছি অনেক আগের কিছু কথা, আছে হয়তো। আমরাও মজা হিসেবেই নিয়েছি, কারণ আমরা বারবারই এখানে আসার বায়না করি, বিশেষ করে আমি।
ভাবলাম এই সব বলে হয়তো ভয় দেখানোর চেষ্টা করছি, যাতে ওদের আর না জ্বালাই, আসতে না বলি। এজন্য আমিও এসব তোয়াক্কা করিনি। ফিমাকে বলছিলাম শ্রাবণ এমনি এ সমস্ত বলছে। যদিও এর আগে একদিন আমি আর শ্রাবণী একসাথে 2 ঘন্টা এখানে সময় কাটিয়েছিলাম। ওই দিন শ্রাবণী আমাকে একটা ঘটনা শুনিয়েছিল। ঘটনাটা এমন যে একটা মেয়ে নাকি ওই এলাকার একটা ছেলের সাথে তার সম্পর্ক ছিল, কিন্তু ছেলেটা মেয়েটাকে বিয়ে করতে রাজি হয়নি, পরে ওই বটগাছে ফাঁসি নেয়। ঘটনাটি নাকি আমাদের জন্মের আগের, মানে 16-17 বছর আগের কথা। আমি এইসব তেমন বিশ্বাস করি না, আর এত সিরিয়াসলি নেই উনি। কিন্তু আজকে আবার যখন শ্রাবণী এইসব বলল, কেন যেন ভয় লাগল। আসার পথে শ্রাবণী আমাকে হুট করে হাতের মধ্যে এমন শক্ত করে ধরল, আমি ভয় পেয়ে ফিমা আর রোদেলাকেও বলছি, দেখ শ্রাবণের কিছু একটা হয়েছে হয়তো। দৌড় দিয়ে একটু এগিয়ে যাই আমরা। তারপর আবারও শ্রাবণীকে পেছনে ফিরে জিজ্ঞেস করি, কিরে এরকম করছিস কেন, ভয় দেখাচ্ছিস? শ্রাবণী হেসে বলে, ভয় পাস না। ভয় পাচ্ছিস কেন, আমি কি করেছি? আমি ওর কাছে যাই, যে বলি, শ্রাবণ তুই আমাকে এইভাবে ধরলি কেন? তারপর একটু মজা করলাম, আবারও এগোতে লাগলাম। ক্ষেতের আইল শেষ করে যখন মেইন রাস্তায় যাব, তার আগে একটা মসজিদ পড়ে। মসজিদের সামনে আসার পরে পেছনে কেউ আছে এমন অনুভব করি আমরা। শ্রাবণ আমাকে বারবার বলে কেউ ছিল। আমি বললাম কেউ নেই, মনের ভুল, এতক্ষণ এসব নিয়ে মজা করেছি তাই এরকম হচ্ছে। মেইন রাস্তায় যাওয়ার পরে আমাদের চোখ শুধু বটগাছটার দিকেই যাচ্ছিল। কি অদ্ভুত দেখতে, আমরা আগেও তাকিয়েছি কিন্তু এরকম অনুভব করিনি। হয়তো ওইগুলো নিয়ে কথা বলেছে বলেই এরকম লাগছে। মনের মধ্যে ভয় থাকলেও সবাই সেটাকে গুরুত্ব দিচ্ছি না, কিন্তু কিছু একটা যেন সত্যি ছুঁয়ে গেল আজ। রাস্তায় আসার পরে শরীর হালকা লাগলো কেমন যেন, একটা ভার ভার পরিবেশ থেকে যেন বের হলাম। বাড়িতে চলে আসলাম সবাই সবার মতো, এইসব নিয়ে আর মাথা ঘামাইনি। ওই যে আমি বায়না করি বারবার যেতে, তাই হয়তো ওরা এরকম বলেছে। শ্রাবণীর মা কেকের ফ্যাক্টরিতে ছিলেন, ফ্যাক্টরিটা বেশি দূরে না, বটগাছের পাশে, দুই পাশে ধান খেত, মাঝখানে মাটির আইল, মেন রোডের সাথেই। আমরা চলে আসব তার একটু আগে নাকি আনুমানিক 5:50 বা 55 বাজে একজন বয়স্ক মহিলা সাদা কাপড় পরনে আন্টির কাছে গিয়ে বলেছেন, ওরা তোমার কাছে কুলিপিঠা খেতে চেয়েছে। আন্টি ওনাকে জিজ্ঞেস করলেন কারা চাইল, উনি আমাদেরকে দেখিয়ে দেন এবং দূর থেকে দেখে আন্টি আমাদের চিনে ফেলেন। তিনি বলেন এই সন্ধ্যাবেলায় কেন আমরা ওইখানে বসে পিঠা খাব। মহিলাটি চলে যায়। আন্টি রাতে বাসায় এসে শ্রাবণীকে বলেন পিঠা খেতে চেয়েছিল কেন। শ্রাবণী অবাক হয়ে আন্টিকে বলে সে এরকম কিছু বলেনি। তারপর আন্টি পুরো ঘটনা বলে, আমাদের ও কল করে সবকিছু জানায়। আমরা আমাদের সাথে ঘটে যাওয়া কিছু ঘটনা আন্টিকে বলি, তারপর বিষয়টা আমরা মিলাতে পারি। আমরা যদি ওই সময়ে ওই জায়গাটা ত্যাগ না করতাম, আল্লাহ না করুক, কিছু না কিছু একটা হয়তো হয়ে যেত। যদিও এইসবে বিশ্বাসী না আমরা, তবে আজকে কিছু জিনিস ফেস করেছি যেটা বলার মতো না। এই বলে তিনি শেষ করেছেন। আমি স্টোরিটা ঠিক অতটা ভালোভাবে বুঝিনি, তবে বোঝার চেষ্টা করছি। কোন একটা জায়গায় গিয়েছিলেন তারা এবং ওইখানে আমি শুধু এটুকুই বুঝেছি যে যাওয়ার পরে তারা ফিল করেছেন, যদিও ওই জায়গাটা নিয়ে অনেক মজা করছিলেন, একসময় তারা ফিল করেছেন তাদের শরীর ওইখানে ভারী হয়ে গিয়েছিল এবং একটা অদ্ভুত ঘটনা ঘটে। আন্টির কাছে একজন মহিলা গিয়ে জানান যে তারা পিঠা খেতে চায়, যদিও তারা কাউকে আন্টির কাছে পাঠাননি। মূলত এটাই ছিল ঘটনা। ধন্যবাদ আপনাকে আর যারা এতক্ষণ পর্যন্ত শুনলেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। ওয়েলকাম ব্যাক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন, আমিও ভালো আছি আর ভালো দলে আছি। আজকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন রনি এবং তিনি বিদায় নেওয়ার পর আমরা আরো একটা ঘটনা শুনলাম এবং অনেকেই আমাদের সাথে যুক্ত হয়েছেন, কমেন্ট করছেন। কাজী রাজু আমাদের সাথে রায়বাগ থেকে বলছেন বাগলার দাদুর ঘটনা চাই। বাগলার দাদুর ঘটনা অনেকদিন ধরেই আসলে মেহেদি আমাদের পাঠাচ্ছেন না, ডেফিনেটলি আমরা যোগাযোগ করবো তার সাথে, দেখি তিনিও ব্যস্ততার মধ্যে আছেন। আপনারা জানেন মিডল ইস্টের পরিস্থিতির কথা, সেটা নিয়েও তিনি অনেক ঝামেলার মধ্যে ছিলেন, সেই কারণে হয়তো তিনি যোগাযোগ করতে পারেননি। ঈদের জন্য এখনো সবাই মিলে যে খুব ফিরে এসেছেন বা সবাই শুনছেন এরকম কিছু না, আমরা দেখতে পাচ্ছি যে অনেকেই এখনো পর্যন্ত আমাদের লাইভেও আজকে অন্য সব দিন যেমন মঙ্গলবারে সবাই হন যুক্ত হন, সেরকম কাউকে আমরা পাচ্ছি না, মানে সেরকম অনেককেই আমরা পাচ্ছি না আর কি। তো তারপরেও আমরা যেটা করতে চাই সেটা হচ্ছে যে আমরা আসলে এই জন্যই আগামীকাল আমরা চেষ্টা করব যে আমাদের ঈদে যে এপিসোডটা আপনারা মিস করেছেন সবগুলো এপিসোডকে কম্পাইল করে একসাথে আপনাদেরকে দেওয়া যায় কিনা, যাতে আপনারা পরবর্তীতে শুনতে পারেন। আমার মনে হয় সেটা একটা ভালো কাজ হবে, এবং আপনারা এখন তো মোটামুটি ফিরেই এসেছেন সবাই কর্মক্ষেত্রে, সুতরাং হয়তো টাইম দিতে পারবেন। আমি দেখতে পাচ্ছি যে এখানে অনেকেই যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম রাসেল ভাই, বিক্রমপুর থেকে রিফাত বলছেন, কক্সবাজার থেকে শুনছেন আমাদেরকে। মোফাকির উদ্দিন গাজীপুর থেকে আমাদের সাথে শুনছেন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি। এছাড়াও আরো অনেকেই ইতালি থেকে শুনছেন, বিপ্লব জহিরুল শুনছেন মুর্শিদাবাদ থেকে আমাদের সঙ্গে আছেন, সাব্বির ঢাকা জুরাইন থেকে, বগুড়া থেকে আমাদের সঙ্গে আছেন, হৃদয় আছেন ঢাকা থেকে আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি, আরো অনেকেই রংপুর থেকে ইরফান আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন কক্সবাজার থেকে আরো অনেকেই, এবং সৌদি আরব থেকে আছেন ইমন সহ আরো অনেকেই। থ্যাংক ইউ সো মাচ আমাদের সঙ্গে থাকার জন্য। আজকের হাতে সময় নেই, আজ যারা এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে ছিলেন, যারা শুনলেন আমাদেরকে, আপনাদের সবার জন্য অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শুভকামনা। আবারও কত কথা হবে, সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মোস্ট ইম্পর্টেন্টলি ভূত.কম এর সাথে থাকুন। চমৎকার একটা শো করলাম আজকে অনেকদিন পর, এবং কথা বলে অনেক আনন্দ পেলাম রনির সাথে। আপনারা যারা শুনেননি তারা প্রথম থেকে শুনে নেবেন সেই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি, কথা হবে ইনশাআল্লাহ আগামীকাল, আর না হলে পরশু তো হচ্ছেই। সেই পর্যন্ত ভালো থাকুন, আল্লাহ হাফেজ।